বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তার আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 1 জুন, 18 জ্যৈষ্ঠ এবং ফার্সি 11 খোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থতার বিষয়ে জাতিসংঘ দূতের স্বীকারোক্তি এবং বাংলাদেশে জাতীয় পরিচয়পত্রের ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক আলোচনা। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। লেবাননের সঙ্গে কোনো যুদ্ধ শুরু হলে তা গাজার চেয়ে অন্তত 10 গুণ ভয়াবহ হবে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজের স্বীকারোক্তি। ফিলিস্তিনের হামাস নেতা ইসমাইল হানিয়া বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি এখন এক ঐতিহাসিক অবস্থানে রয়েছে। ভারতের বিজেপিকে অসভ্য ও বর্বর বলেছেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করতে কাজ শুরুর ঘোষণা। এবং ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না পাকিস্তান, ইমরান খান বলেছেন এটি করলে তা হবে কাশ্মীরবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA দাবি করেছে পরমাণু সমঝোতায় যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের কথা বলা হয়েছিল ইরান তার চেয়ে 16 গুণ বেশি ইউরেনিয়াম মজুদ করেছে। সোমবার সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য দেশগুলোর কাছে তুলে ধরা ত্রৈমাসিক প্রতিবেদনে এ দাবি করেন IAEA-র মহাপরিচালক রাফায়েল গ্রোসি। পশ্চিমা গণমাধ্যমগুলোতে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে ইরানে বর্তমানে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের পরিমাণ 3.241 কিলোগ্রাম। 2015 সালে 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হওয়ার পর থেকে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে প্রতি 3 মাসে একটি করে প্রতিবেদন নির্বাহী বোর্ডের কাছে হস্তান্তর করছে সংস্থাটি। ওই সমঝোতায় ইরানকে সর্বোচ্চ 300 কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করার অনুমতি দেওয়া হয়েছিল। ইরান 2018 সালের মে মাস পর্যন্ত ওই সমঝোতা মেনে চলেছে, কিন্তু ওই মাসে মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে জোরপূর্বক বেরিয়ে যাওয়ার পর ইরান কয়েক দফায় ইউরোপকে সতর্ক করে শেষ পর্যন্ত এই সমঝোতার ধারাগুলো বাস্তবায়নের মাত্রা কমিয়ে দেয়। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ বলেছেন, লেবাননের সঙ্গে কোনো যুদ্ধ শুরু হলে তা গাজার চেয়ে অন্তত 10 গুণ ভয়াবহ হবে। গাজা যুদ্ধের সময়ের চেয়েও অনেক বেশি বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলা করতে হবে, তিনি এক সংবাদ সম্মেলনে একথা বলেন। বেনি গান্তজ আরও বলেছেন, আন্তর্জাতিক সমাজকে এটা বুঝতে হবে যে আমাদের যদি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম না থাকত, তাহলে মুহুর্মুহ ক্ষেপণাস্ত্র হামলায় শত শত ইসরায়েলি নিহত হতো। তিনি বলেন, ইসরায়েল ভেতর থেকে দুর্বল হয়ে পড়েছে, কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এ কারণে ইসরায়েলকে বাইরের শক্তির বিরুদ্ধে দৃঢ় থাকার পাশাপাশি ভেতরটাকে টিকিয়ে রাখার চেষ্টাও করতে হবে। দখলদার ইসরায়েল বর্তমানে গভীর রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে। সরকার গঠন নিয়ে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। গত 2 বছরে 4টি সংসদ নির্বাচন হওয়ার পরও সংকটের সমাধান হয়নি। এ অবস্থায় গাজা যুদ্ধ ইসরায়েলিদের মধ্যে বিভক্তি আরও বাড়িয়ে তুলেছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিউট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধ শক্তি বর্তমানে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে অবস্থান করছে। তিনি তেল আবিবের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে বিজয় উপলক্ষে দক্ষিণ লেবাননের এইন আল হালুয়া এলাকায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন। হানিয়া বলেন, ইসরায়েল বিরোধী যুদ্ধে কুদস বা বাইতুল মোকাদ্দেসকে অন্তর্ভুক্ত করার ঘটনা এবার প্রথম ঘটেছে এবং এ বিষয়টি প্রতিরোধ যুদ্ধের এতদিনকার গতি প্রকৃতি বদলে দিয়েছে। পূর্ব বাইতুল মোকাদ্দেস, বিশেষ করে আলেক্সা মসজিদে ইসরায়েলি দমন অভিযানের প্রতিবাদে গাজা থেকে ইসরায়েল অভিমুখে রকেট বর্ষণ শুরু করা হলে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে প্রায় 4,500 রকেট নিক্ষেপ করে হামাস ও ইসলামী জিহাদ সহ প্রতিরোধ আন্দোলনগুলো। দক্ষিণ লেবাননে সোমবার দেওয়া বক্তৃতায় ইসমাইল হানিয়া বলেন, গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েল যে যুদ্ধ অপরাধ করেছে তার বিচার করতে হবে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সংগঠনের পলিউট ব্যুরো সদস্য আলি আল কাহুম সতর্ক করে দিয়ে বলেছেন, শুধুমাত্র তার দেশের ইয়েমেনের উপর সৌদি আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহার করা হলেই কেবল দেশটিতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। কাহুমের বরাত দিয়ে আরবি নিউজ চ্যানেল আল মায়াদিন এ খবর জানিয়েছে। তিনি সোমবার এক বক্তব্যে বলেন, ইয়েমেনের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হলে আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহারের কোন বিকল্প নেই। আল কাহুম আরও বলেন, মানবিক বিষয়ের সঙ্গে অন্য বিষয়গুলোকে গুলিয়ে ফেললে চলবে না। জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধি মার্টিন গ্রিফটসের সঙ্গে হুথি নেতা আব্দুল মালিক হুথির সাম্প্রতিক সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, এই সাক্ষাতে ইয়েমেনের মানবিক পরিস্থিতির ব্যাপারে জাতিসংঘের গৃহীত পদক্ষেপের সমালোচনা করেছেন আব্দুল মালিক হুথি। তিনি গ্রিফিটসকে জানিয়ে দিয়েছেন, ইয়েমেনের যুদ্ধবিধ্বস্ত বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সাহায্য করার কাজ চালিয়ে যেতে হবে এবং এর সঙ্গে সামরিক বা রাজনৈতিক বিষয়কে গুলিয়ে ফেলা যাবে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে করোনা সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। গত 24 ঘন্টায় করোনায় আরও 41 জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে 1,765 জন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
গত 24 ঘন্টায় করোনায় আরো 41 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 12,660 জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছেন 1,765 জন, আর মোট শনাক্ত হয়েছে যাবৎ 8,02,305 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে 503টি পরীক্ষাগারে গত 24 ঘন্টায় 18,536টি নমুনা সংগ্রহ এবং 18,250টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ওদিকে সোমবার সীমান্তবর্তী জেলা যশোরে ভারত থেকে ফিরে আসা 3 জন সহ 70 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সীমান্তবর্তী এই জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি এবং ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হওয়ায় জেলায় প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সীমান্তে বাড়ানো হয়েছে কঠোর নজরদারি। 26 এপ্রিল সীমান্ত পথ বন্ধ হবার পর এ পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে বিশেষ ব্যবস্থায় ভারত থেকে দেশে ফিরেছেন 4,150 জন, তাদেরকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। ভারত ফেরতদের মধ্যে 46 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যার মধ্যে 31 জন ভারত থেকে করোনা পজিটিভ হয়ে এসেছেন। এছাড়া লকডাউনের কবলে থাকা চাঁপাইনবাবগঞ্জে গত 24 ঘন্টায় নতুন করে 17 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের 7 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ক্ষণিক বিরতির পর আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে এ পর্যন্ত 3,31,895 জনের মৃত্যু হয়েছে। আজ 1 জুন সকাল 8টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য প্রকাশ্যে এসেছে। গতকাল সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 2,795 জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। আজ এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে প্রকাশ, ভারতে করোনা জড়িত কারণে গত মে মাস ছিল সবচেয়ে সংকটপূর্ণ। করোনা দ্বিতীয় ঢেউয়ে মে মাসে 92.84 লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। একই সময় মারা গেছেন 1,20,777 জন। এদিকে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে অসভ্য ও বর্বরের দল বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ও তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, মোদীকে ক্ষমতা থেকে নামাতে আগামী 2 বছর কাজ করবেন তারা। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের বন ও অপ্রচলিত শক্তি দপ্তরের মন্ত্রী ও তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপিকে অসভ্য বর্বরের দল বলে মন্তব্য করেছেন। তিনি আজ মঙ্গলবার হাবড়ায় দুয়ারে অক্সিজেন প্রকল্পের সূচনা করার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই মন্তব্য করেন। আজ জ্যোতিপ্রিয় মল্লিককে প্রশ্ন করা হয়, বিজেপির নেতাকর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে, কি বলবেন? এ প্রসঙ্গে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আজ বলেন, আমাদের পাখির চোখ 2024 সাল। 2024 সালের মে মাসে ভারতবর্ষের মসনদ থেকে নরেন্দ্র মোদীকে নামাতেই হবে, তাকে আমরা মসনদ থেকে নামাবই, এটাই আমাদের শপথ। এই শপথের মধ্য দিয়ে বাংলায় 2 বছর ধরে ওই কাজই আমরা করব। 2024 সালের মে মাসে নরেন্দ্র মোদীকে ভারতের মসনদ থেকে নামাতেই হবে বলে মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সঙ্গে তার দেশের উত্তেজনাপূর্ণ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, এটি করলে তা হবে কাশ্মীরবাসীর প্রতি বিশ্বাসঘাতকতা। ইমরান খান সোমবার রাজধানী ইসলামাবাদে এক বক্তৃতায় এ মন্তব্য করেন। পাকিস্তান কখনো কাশ্মীরিদের রক্তের বিনিময়ে আপোষ করবে না উল্লেখ করে পাক প্রধানমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে স্থগিত হয়ে যাওয়া আলোচনা কেবল তখনই শুরু হবে যখন নয়াদিল্লি কাশ্মীরের বাতিল করা বিশেষ মর্যাদা পুনর্বহাল করবে। ভারত সরকার 2019 সালের 5 আগস্ট জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয়। এর জের ধরে কাশ্মীরে ব্যাপক বিক্ষোভ ও রাজনৈতিক মহলে নিন্দা এবং ধিক্কারের ঝড় ওঠা সত্ত্বেও ওই মর্যাদা ফিরিয়ে দেয়নি নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন নয়াদিল্লির উগ্র হিন্দুত্ববাদী সরকার। উল্টো কাশ্মীরের উপর লকডাউন আরোপ করে সেখানে ব্যাপক ধরপাকড় অভিযান চালায় মোদী সরকার। ওই ঘটনার প্রতিবাদে পাকিস্তান ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে এবং কূটনৈতিক সম্পর্ককে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনে। আর্মেনিয়ার একটি ড্রোনকে ভূমিতে নামিয়ে আনার দাবি করেছে আজারবাইজানের সেনাবাহিনী। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাদের সেনাবাহিনীর বিশেষজ্ঞরা আর্মেনিয়ার গ্রিফন 12 মডেলের একটি ড্রোনের নিয়ন্ত্রণ গ্রহণের পর তা ভূমিতে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। এই ড্রোনের সাহায্যে গোয়েন্দা তৎপরতা চালানোর পাশাপাশি হামলাও পরিচালনা করা যায়। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি হলেও এখনও মাঝে মধ্যেই উত্তেজনা দেখা দেয়। সম্প্রতি সীমান্ত থেকে ছয়জন আর্মেনীয় সেনাকে আটকের দাবি করেছে আজারবাইজান। শ্রোতাবন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষী অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথ ইয়েমেনে যুদ্ধবিরতি প্রচেষ্টায় তার ব্যর্থতার কথা স্বীকার করে এ ব্যাপারে তার হতাশার কথা ব্যক্ত করেছেন। এ সম্পর্কে এবারে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথ ইয়েমেনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় তার ব্যর্থতার কথা স্বীকার করে এ ব্যাপারে হতাশার কথা ব্যক্ত করেছেন। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট গত প্রায় ছয় বছর ধরে ইয়েমেনের বিরুদ্ধে একটানা আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এই আগ্রাসনে এ পর্যন্ত 17,000-এর বেশি ইয়েমেনি নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। এছাড়া দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যা কিনা মানবতার বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধাপরাধ। তারপরও এত বড় মানবিক বিপর্যয় ঠেকাতে জাতিসংঘ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইয়েমেনে বিপর্যয় রোধে জাতিসংঘ কি ধরনের ভূমিকা পালন করতে পারত সেটা এখন প্রশ্ন। জাতিসংঘের নীতিমালা অনুযায়ী ইয়েমেনে সৌদি আরবের ধ্বংসযজ্ঞ ও গণহত্যা রোধে এই সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। বাস্তবতা হচ্ছে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আগ্রাসন বন্ধ করা, সৌদি জোটের পক্ষ থেকে ইয়েমেনের উপর আরোপিত সর্বাত্মক নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া, ইয়েমেনে সৌদি আগ্রাসনের নিন্দা জানানো এবং বিবদমান পক্ষগুলোর মধ্যে আলোচনার পরিবেশ তৈরিতে জাতিসংঘ ভূমিকা রাখতে পারত। গত ছয় বছরে জাতিসংঘ কেবলমাত্র যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় আলোচনার জন্য মধ্যস্থতার ভূমিকা পালন করেছে, এর বেশি কিছু নয়। এ অবস্থায় আরেকটি প্রশ্ন হচ্ছে, ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ কেন ব্যর্থতার পরিচয় দিয়েছে? এর উত্তরে বলা যায়, বিরাজমান সংকট নিরসনে জাতিসংঘ আসলে নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। এ কারণেই ইয়েমেনের হুথি সমর্থক ন্যাশনাল স্যালভেশন সরকার বহুবার জাতিসংঘের সমালোচনা করেছে। ইয়েমেনের আনসারুল্লাহ সংগঠনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম এক বিবৃতিতে সৌদি আগ্রাসনে ইয়েমেনের অধিকার রক্ষায় জাতিসংঘের ব্যর্থতার কথা উল্লেখ করে বলেছেন, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও তাদের পৃষ্ঠপোষকরা ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠা করতে দেয়নি, এমনকি জাতিসংঘ ইয়েমেন বিরোধী অবরোধের নিন্দা করারও সাহস পায়নি। ইয়েমেন ইস্যুতে জাতিসংঘের নিষ্ক্রিয় ভূমিকার আরেকটি কারণ হচ্ছে বৃহৎ শক্তিগুলোর নিরাপত্তা অথবা সৌদি আগ্রাসনের প্রতি তাদের নির্লজ্জ সমর্থন। আরেকটি বিষয় হচ্ছে, জাতিসংঘ আর্থিকভাবে স্বাধীন নয়, অর্থাৎ এই সংস্থাটি সাম্রাজ্যবাদী বৃহৎ শক্তিগুলোর অর্থের উপর নির্ভরশীল। ইয়েমেনের শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ব্যর্থতা এসবও বড় কারণ।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের এনআইডি কার্ড কাদের হাতে থাকবে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন।
নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের কর্তৃত্ব কার কাছে থাকবে তা নিয়ে বিতর্কের মাঝে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, এনআইডি কার্ড ব্যবস্থাপনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতেই থাকবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের এক প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, যখন এটি একটি প্রকল্প হিসেবে শুধু ভোটার তালিকা প্রণয়নের বিষয় ছিল, তখন এটি নির্বাচন কমিশনের হাতে ছিল। জাতীয় পরিচয়পত্র আর ভোটার আইডি কার্ড এক বিষয় নয়। পৃথিবীর সব দেশে জাতীয় পরিচয়পত্র সেবার কাজ করে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয়, এটি নির্বাচন কমিশন করে না। নির্বাচন কমিশন শুধু ভোটার তালিকা নিয়ে কাজ করে। ডক্টর হাসান মাহমুদ বলেন, জাতীয় পরিচয়পত্র সেবা নিয়ে নির্বাচন কমিশনের আশঙ্কা অমূলক। জাতীয় পরিচয়পত্রের সেবা নির্বাচন কমিশনের হাতে রাখা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন,
নির্বাচন কমিশন কিছু জানে না, অথচ এটাকে নিয়ে যাওয়া হচ্ছে, ভালো হবে কি মন্দ হবে সেটা নিয়ে আলোচনা করা যাবে, এই হলো পরিস্থিতি। আমরা মনে করি যে এই এনআইডি কার্ড এটা নির্বাচন কমিশনের কাছে থাকা উচিত। ভোটার তালিকা যখন তৈরি করতে যাবো সেটা তৈরি করবো আমরা, অথচ এনআইডি থাকবে তাদের কাছে, তাহলে কিভাবে হবে? তাহলে তো ওই মন্ত্রণালয়ের সাথে আমাদের এই নির্বাচন কমিশনের একটা সাবঅর্ডিনেশন অথবা সুপারিয়রিটি এসে যায়, যেটা সংবিধান গ্রহণ করে না। আর নির্বাচন কমিশন আলাদা থাকবে, যেটা অন্য কোনো মন্ত্রণালয়ের সাথে তাদের এইরকম দাপ্তরিক যোগাযোগ থাকবে না। অন্যান্য দেশে নির্বাচন কমিশনের কাছে এনআইডি কার্ড ঠিকই নেই, এটা অন্য ডিপার্টমেন্টে থাকে, অন্য মন্ত্রণালয়ে থাকে, কোথাও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকে, কোথাও স্থানীয় সরকার বিভাগে থাকে, কোথাও আইন মন্ত্রণালয় থাকে, যার যার সুবিধা মতো তারা করে। সুতরাং অন্যান্য দেশের তুলনায় আমার মনে হয় আমাদের দেশের সাথে কম্পেয়ার করলে হবে না।
এ প্রসঙ্গে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন বলেছেন,
ইলেকশন কমিশনের যদি সেই সক্রিয়তা রাখতে হয়, তাহলে এই ভোটার লিস্টের মাধ্যমে যে আইডি কার্ডটা হচ্ছে এবং যেই ডেটা ব্যাংক এখন তৈরি হচ্ছে সেটাকে সরকারের সাথে শেয়ার করা যায়। এটা নিয়ে একটা রাজনৈতিক প্রশ্ন উঠবে, এটা নিয়ে নানান ধরনের জটিলতার সৃষ্টি হবে।
পর্যবেক্ষকগণ বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে জাতীয় পরিচয়পত্র সেবার কাজ সরিয়ে নিলে সরকারের রাজনৈতিক কর্তৃত্বকেই শক্তিশালী করা হবে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন দর্পণ।
দর্পণ
শ্রোতাবন্ধুরা, ইসলামী প্রজাতন্ত্র ইরান মনে করে নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলে আসা ফিলিস্তিনের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটতে পারে, কিন্তু দখলদার ইসরায়েল ও মার্কিন ষড়যন্ত্রের কারণে নির্বাচন দেয়া থেকে বিরত রয়েছে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এরই মধ্যে গাজায় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের ১২ দিন ধরে চলা যুদ্ধে ইসরায়েল পরাজিত হওয়ার পর এখন ফিলিস্তিনে নির্বাচন দেওয়া জরুরি হয়ে পড়েছে। কেননা এবারের যুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় ফিলিস্তিনিদের মধ্যে নজিরবিহীন ঐক্য লক্ষ্য করা গেছে। আজকের অনুষ্ঠানে আমরা ফিলিস্তিনের জাতীয় নির্বাচনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনি সম্প্রতি এক ভাষণে ফিলিস্তিনে গণভোটের ব্যাপারে মূল্যবান বক্তব্য তুলে ধরেছেন। সেখানকার বর্তমান পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন, ফিলিস্তিনের ইমানদার যুবকেরা জিহাদি চেতনার ঝান্ডা উপরে তুলে ধরেছে এবং তারা নিজেদের জীবন দিয়ে ফিলিস্তিনের পরিচয় বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। আমি ফিলিস্তিনিদেরকে বলতে চাই, তোমরা জিহাদি চেতনা ধরে রাখো, কেননা মজলুম ফিলিস্তিনিদের অধিকার রক্ষার একমাত্র উপায় হচ্ছে আগ্রাসী ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়া। বাইতুল মুকাদ্দাস উদ্ধারে ফিলিস্তিনি যুবকদের সক্রিয় উপস্থিতির উপর গুরুত্ব আরোপ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ফিলিস্তিনিদের ভাগ্য কয়েকজন পুঁজিপতি বা ব্যক্তির উপর নির্ভর করবে এটা ঠিক নয়। তিনি বলেন, বর্তমানে ফিলিস্তিনের মুসলমানরা ইসলামের ছায়াতলে থেকে আগ্রাসী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, আর এ কারণেই ইসরায়েল সবচেয়ে বেশি বিপদ অনুভব করছে। সে কারণে ইসরায়েল প্রতিরোধ শক্তিগুলোকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এ অবস্থায় অন্যান্য আরব নেতারা ফিলিস্তিনিদের রক্ষায় দায়িত্ব পালন করবে বলে সারা বিশ্বের মুসলমানদের প্রত্যাশা।
ইরানের সর্বোচ্চ নেতা তার বক্তব্যে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ থাকা এবং জাতিসংঘের মাধ্যমে ফিলিস্তিনিদের অধিকার আদায়ের পাশাপাশি সেখানে গণভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। বাস্তবতা হচ্ছে, ইরান বহুদিন ধরে ফিলিস্তিনে জাতীয় নির্বাচন দেওয়ার যে দাবি জানিয়ে আসছে তার অর্থ ইসরায়েল বিরোধী সশস্ত্র সংগ্রাম, জিহাদ ও প্রতিরোধ থেকে দূরে থাকা নয়, বরং নির্বাচন ও সশস্ত্র সংগ্রাম একে অপরের পরিপূরক। ইসরায়েলের কবল থেকে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে সমন্বিত নীতি গ্রহণ। ইসরায়েল একদিকে যেমন রাজনীতির কুটচাল চালছে, অন্যদিকে সামরিকভাবেও তৎপর রয়েছে এবং ফিলিস্তিনিদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় ফিলিস্তিনিদেরকেও রাজনৈতিক ও সামরিক উভয় দিক দিয়ে ইসরায়েলের এই সর্বাত্মক আগ্রাসন মোকাবেলা করতে হবে। এ মুহূর্তে ইসরায়েলের আগ্রাসন মোকাবেলায় গণভোট সবচেয়ে জরুরি। ফিলিস্তিনিদেরকে দুদিক থেকে প্রতিরোধ চালিয়ে যেতে হবে, একদিকে দখলদার ইসরায়েলের সঙ্গে সশস্ত্র জিহাদ এবং অন্যদিকে ইসরায়েলের সঙ্গে আপোষকারীদের মোকাবেলা করা।
মোট কথা, ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধের কোনো বিকল্প নেই। পাশ্চাত্যের গণমাধ্যমগুলো ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদেরকে সন্ত্রাসী বলে প্রচার চালাচ্ছে, আর এই অজুহাতে তারা ইসরায়েলকে শান্তিকামী হিসেবে অভিহিত করে তাদের জুলুম নির্যাতনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। এ অবস্থায় ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সবচেয়ে কার্যকর পন্থা হচ্ছে যুদ্ধের ময়দানে নিজেদের অবস্থানকে শক্তিশালী করা এবং গণভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করে ইসরায়েলের ষড়যন্ত্র বানচাল করে দেয়া। কেননা কেবল সশস্ত্র প্রতিরোধই একমাত্র কৌশল নয়, বরং ফিলিস্তিনিদের অধিকার আদায়ের জন্য গণভোট খুবই জরুরি একটি বিষয় যা বহুদিন ধরে আটকে রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন বিষয়ক রাজনৈতিক বিশ্লেষক হোসেন কেনানি মোকাদ্দাম বলেছেন, এমন সময় ফিলিস্তিনে গণভোট দেওয়ার দাবি জোরদার হয়েছে যখন ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলের মোকাবেলায় শক্তিশালী অবস্থানে পৌঁছেছে এবং তারা শক্তির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
গণভোটের ব্যাপারে ইরানের পক্ষ থেকে জোর দাবি উঠেছে। এ সংক্রান্ত প্রস্তাব তুলে ধরে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যারাই ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছে এবং সেখানকার মূল অধিবাসী, তারা হোক মুসলমান, খ্রিস্টান কিংবা ইহুদি, তাদের সবাইকে নিজ মাতৃভূমিতে ফিরে আসতে হবে এবং গণভোটে অংশ নিয়ে নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করতে হবে। ফিলিস্তিন সমস্যার সমাধানের জন্য পাশ্চাত্য ও তাদের ক্রিয়নক কিছু দেশ দুই রাষ্ট্রভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নের যে কথা বলছে, ইরান সেটাকে সরাসরি নাকচ করে দিয়েছে এবং বলেছে, কেবলমাত্র ভূমধ্য সাগর থেকে জর্দান নদী এলাকা পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্র গঠনই কেবল গ্রহণযোগ্য হবে, সেখানে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকবে না। অর্থাৎ ইরানের পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে মূল ফিলিস্তিন ভূখণ্ডকে ঐক্যবদ্ধ করা। ইসরায়েল ভালো করেই জানে গণভোট হলে এ অঞ্চলে তাদের কোনো অস্তিত্বই থাকবে না। এ কারণে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে কোনোভাবে ফিলিস্তিনিদের গণভোট ঠেকানোর চেষ্টা করছে, কেননা গণভোট হলে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল ও আমেরিকার আর কোনো যুক্তি ধোপে টিকবে না এবং তারা নিজেদের মর্যাদা হারাবে।
ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়ার পাশাপাশি ইরান রাজনৈতিক উপায়ে ইসরায়েলকে মোকাবেলার জন্য গণভোটের উপর জোর দিয়েছে। ঠিকমতো ভোট হলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, অন্যদিকে ইসরায়েল যদি এক্ষেত্রে বাধা দেয় তাহলে ইসরায়েলই অচলাবস্থার সম্মুখীন হবে। তাই ফিলিস্তিনের সব রাজনৈতিক দল ও সংগঠন গণভোটের ব্যাপারে ইরানের প্রস্তাবের প্রতি সমর্থন দিয়েছে, যদিও স্বশাসন কর্তৃপক্ষ এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রকৃতপক্ষে ইরান তার এই প্রস্তাবের মাধ্যমে সবাইকে এটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে তারা ঐশী ধর্মগুলোর মধ্যে কোনো যুদ্ধ চায় না, বরং দখলদার ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ড ও বর্ণবাদী আচরণের বিরোধী যারা কিনা জাতিগুলোর ন্যায্য অধিকারকে পদদলিত করছে এবং ফিলিস্তিনিদেরকে শরণার্থীতে পরিণত করেছে।
ইরানের প্রস্তাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে এতে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফিলিস্তিনিদেরকে নিজ মাতৃভূমিতে ফিরে আসার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, যাতে তারা নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারে। কিন্তু ফিলিস্তিনে গণভোটের আয়োজন ইসরায়েল কোনোভাবেই মেনে নিতে প্রস্তুত নয়। তারা প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছে। বাস্তবতা হচ্ছে ইসরায়েল বিশ্বাসঘাতকদের সহযোগিতায় ফিলিস্তিন সহ অন্যান্য আরব ভূখণ্ড দখল করে আসছে এবং আন্তর্জাতিক কোনো আইন কানুনের তোয়াক্কা না করে ফিলিস্তিনিদের মৌলিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে রেখেছে। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, সশস্ত্র সংগ্রাম ছাড়া গণভোট কি সফল হবে?
বিশ্লেষকদের মতে, গণভোট দিয়ে অধিকার আদায় করা কেবল তখনই সম্ভব যখন সশস্ত্র সংগ্রামের কারণে ইসরায়েল তা মেনে নিতে বাধ্য হবে। এ কারণেই বলা হচ্ছে সশস্ত্র সংগ্রাম ও রাজনৈতিক প্রচেষ্টা একে অপরের পরিপূরক। তো শ্রোতা বন্ধুরা, ফিলিস্তিনে গণভোটের গুরুত্ব সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 1 জুন মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেয়া যৌক্তিক বললেন তথ্যমন্ত্রী বাংলাদেশ প্রতিদিন। ঢাকার রাস্তা যেন ইতালির ভেনিস। ইত্তেফাক। টঙ্গীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত এক সমকালের শিরোনাম। কালের কণ্ঠের প্রতিবেদনের শিরোনাম, দেশে আলো জ্বালিয়ে অন্ধকারে প্রবাসীরা। ভারতের শিরোনাম, আলাপনকে শোকজ বিপর্যয় মোকাবেলা আইনে জবাব দেবেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা, আনন্দবাজার পত্রিকা। লকডাউনে দিল্লি থেকে বিহারে সাইকেলে চেপে ফিরেছিল সেই কিশোরীর বাবা প্রয়াত আজকাল। সরকারের সমালোচনা করা মানেই রাষ্ট্রদ্রোহিতা নয়, মন্তব্য সুপ্রিম কোর্টের। সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরে, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। ঢাকা সহ সারাদেশে মুষলধারে বৃষ্টি, অফিসকামীদের ভোগান্তি চরমে, জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসী। ঢাকার প্রায় সব জাতীয় দৈনিকের প্রধান খবর আজ এটি। ইত্তেফাক শিরোনাম করেছে, ঢাকার রাস্তা যেন ইতালির ভেনিস। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীতে ঝুম বৃষ্টি হয়। বিভিন্ন এলাকার রাস্তাগুলোকে দেখলেই মনে হচ্ছে হয়তো ইতালির ভেনিসে চলে এসেছি। সমকাল লিখেছে, 3 ঘন্টার ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকার অনেক সড়ক, চরম ভোগান্তিতে মানুষ। কালের কণ্ঠের খবর, রাস্তার পানিতে বিদ্যুতের তার, উত্তরায় 2 রিকশা চালকের মর্মান্তিক মৃত্যু। রাস্তায় কোমরসমান পানি, তীব্র জ্যাম আর যানবাহন সংকটে যে যার মতো বিরক্তি প্রকাশ করেছেন। দেশে আলো জ্বালিয়ে অন্ধকারে প্রবাসীরা, কালের কণ্ঠের শিরোনামের খবরে লেখা হয়েছে, প্রবাসী আয়ে 5 বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও রেকর্ড হয়েছে। 11 মাসেই ভেঙেছে বিগত বছরগুলোর রেকর্ড। প্রবাসী শ্রমিকদের হাড় ভাঙা খাটুনিতে আলোকিত হচ্ছে দেশের অর্থনীতি, কিন্তু সেই প্রবাসীদের অনেকেই ধুঁকছেন অন্ধকারে। স্বপ্ন নিয়ে প্রবাসে পাড়ি জমানো মানুষগুলো এখন দুঃস্বপ্নের চোরাবালি থেকে বের হওয়ার পথ খুঁজছেন। বিশ্বজুড়ে করোনা মহামারী পরিস্থিতিতে চরম বিপাকে রয়েছেন বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা। বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে সরকার এখন অন্য দেশকে ঋণ দেওয়ার মতো সাহস দেখায়, অথচ সেই রেমিটেন্স যোদ্ধারা থেকে যাচ্ছেন আলো থেকে দূরে। পরিকল্পনা মন্ত্রীর মোবাইল ছিনতাই মানব জমিনের শিরোনামের খবরে লেখা হয়েছে, প্রকাশ্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন নিয়ে পালিয়েছে এক ছিনতাইকারী। রাজধানীর বিজয় সরণিতে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গাড়িতে থাকা পরিকল্পনা মন্ত্রীর হাত থেকে তার আইফোন নিয়ে চম্পট দেয় ছিনতাইকারী। পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার শেরেবাংলা নগরে একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী সংবাদ ব্রিফিং এর সময় এসব তথ্য জানান। তিনি বলেন, রোববার সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজিং করছিলাম, হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে পালিয়ে যায়। ব্রাউজিং এ মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কি ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সম্বিত ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল। গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি। এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেয়া যৌক্তিক, বললেন তথ্যমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিনের শিরোনামের খবরে লেখা হয়েছে, বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা যৌক্তিক। জাতীয় প্রেস ক্লাবে সোমবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তবে এর আগে প্রথম আলোর এক খবরে লেখা হয়েছে, সিইসি বলেছেন এনআইডি সেবা ইসির হাতে থাকা উচিত। ওই খবরে লেখা হয়েছিল, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, জাতীয় পরিচয়পত্র সেবা ইসির কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুরক্ষা সেবা বিভাগের অধীনে নেয়ার বিষয়ে সম্প্রতি তারা চিঠি পেয়েছেন। তবে তারা মনে করেন এই সেবা ইসির হাতেই থাকা উচিত, না হলে কিছু অসুবিধা হবে। আন্তর্জাতিক নারী পাচার চক্রের 4 সদস্য গ্রেপ্তার, সমকালের শিরোনামের খবরে লেখা হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতে নারী পাচার এবং সম্প্রতি বাংলাদেশী তরুণীকে পৈশাচিক নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক নারী পাচার চক্রের অন্যতম হোতা আশরাফুল সহ 4 জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। দীর্ঘদিন ধরে নানা কৌশলে বাংলাদেশ থেকে ভারতে বিভিন্ন বয়সী নারী পাচার করে আসছিল শক্তিশালী একটি চক্র। এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। আলাপনকে শোকজ বিপর্যয় মোকাবেলা আইনে জবাব দেবেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা, আনন্দবাজার পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে। রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ করল কেন্দ্রীয় সরকার। 2005 সালের বিপর্যয় মোকাবেলা আইনের আওতায় তাঁকে শোকজ করা হয়েছে। সোমবার তার কাছে ওই চিঠি পৌঁছেছে। 3 দিনের মধ্যে অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে আলাপনকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আনন্দবাজার ডিজিটালের হেফাজতে ওই চিঠিটি এসেছে। তার ভাষা যথেষ্ট কঠোর। 59 সূত্রের খবর, আলাপন যথাবিহিত চিঠির জবাব দেবেন। তার আগে মঙ্গলবার বিকেলে তিনি 59 গিয়ে তার নতুন দায়িত্বভার গ্রহণ করেন। মমতার ব্যক্তিগত বার্তা ধনখ টুইট করায় ক্ষুব্ধ তৃণমূল যোগাযোগ ছিন্ন করারও ভাবনা শুরু। আনন্দবাজার পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে মোবাইলে যে ব্যক্তিগত বার্তা পাঠিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়, সেটি প্রকাশ্যে আনায় বেজায় ক্ষুব্ধ তৃণমূল। এতটাই যে ভবিষ্যতে রাজভবনের সঙ্গে এ ধরনের সৌজন্যমূলক যোগাযোগ আর রাখা হবে কিনা তা নিয়েও শাসক শিবিরের অন্দরে চিন্তাভাবনা শুরু হয়েছে। সরকারের সমালোচনা করা মানে রাষ্ট্রদ্রোহিতা নয়, মন্তব্য সুপ্রিম কোর্টের। সংবাদ প্রতিদিনের এই খবরে লেখা হয়েছে, সরকারের সমালোচনা করা কখনোই রাষ্ট্রদ্রোহিতা হতে পারে না, তাই সংশ্লিষ্ট দুটি নিউজ চ্যানেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে অন্ধ্রপ্রদেশ পুলিশকে। আরও একবার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দিল শীর্ষ আদালত। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রান্তিক আয়োজন গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ধ্রুপদী ধারার ইরানি চিরায়ত গল্প ও প্রবাদের গল্পের সমৃদ্ধ এ আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ। আজকের আসরে আমরা শুনব সাদের চিরায়ত একটি গল্প। বুস্তান থেকে নেয়া এই গল্পটি বেশ রহস্য ঘেরা। রহস্য আসলে ততক্ষণই রহস্যময় যতক্ষণ তা থাকে গোপন। গোপনীয়তা প্রকাশিত হয়ে গেলে আর রহস্যের কোনো গুরুত্ব থাকে না। এরকমই একটি গল্প আমরা আজকের আসরে শুনব। আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
প্রাচীনকালে বেশ শক্তিশালী একজন শাসক ছিল। ওই শাসক মনে মনে একটা গভীর রহস্য লালন করত। এত বিশাল রহস্য যে সে ছাড়া আর কেউই ওই রহস্য সম্পর্কে কিছুই জানত না। কিন্তু শাসকের ভালো লাগছিল না, সে চাইতো কোনো বিশ্বস্ত মানুষের কাছে তার রহস্যের কথাটা প্রকাশ করে একটু হালকা হতে। কিন্তু তেমন কাউকেই সে খুঁজে পাচ্ছিল না। যখনই সে তার নিকটতম কারো কাছে রহস্যটা বলতে চাইত, উদ্বিগ্ন হয়ে পড়ত। কেননা শাসক জানত যে জনগণ যদি ওই রহস্যের ব্যাপারে জানতে পারে তাহলে তার মান সম্মান শিকেই উঠবে। তার যে গ্রহণযোগ্যতা ও মান সম্মান জনগণের কাছে তা নড়বড়ে ও ভঙ্গুর হয়ে যাবে। কিন্তু রহস্যের কথা কত আর পুষে রাখা যায়? বুদবুদের মতো সে বেরিয়ে যেতেই চায়।
এমনি একদিন শাসকের মনের পুকুরের তলদেশ থেকে রহস্যের বুদবুদ বেরিয়ে এল। সে তার নিকটজনদের মধ্য থেকে যাদের গ্রহণযোগ্য ও বিশ্বস্ত মনে করত তাদের কজনকে ডেকে বলল, তোমরা তো আমার একান্ত আপনজন, তোমাদের উপর আমার অগাধ বিশ্বাস এবং আস্থা আছে। সে কারণেই আমি চাচ্ছি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরব, তবে শর্ত হলো এ বিষয়টা নিয়ে তোমরা কারও সঙ্গে আলাপ করতে পারবে না, এমনকি তোমাদের এবং আমার পরিবারের সবচেয়ে কাছের মানুষটির সঙ্গেও এ বিষয়টি নিয়ে আলাপ করতে পারবে না। কথা দাও রহস্যটা আমৃত্যু তোমাদের অন্তরেই পুষে রাখবে, ফাঁস করবে না।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আসরে। শাসকের শর্তের কথা শুনে তার স্বজনদের একজন উঠে বলল, আপনি আমাদের বিশ্বাস করতে পারেন, যা বলার নিশ্চিন্তে বলতে পারেন, আমরা কাউকে কিচ্ছু বলবো না, আপনার জন্য আমরা প্রাণ দিতে পারি, রহস্য তো ছাই। শাসক বলল, রহস্যের কথাটা আমি তোমাদের বলে লালন করার যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই, কিন্তু যদি শুনি তোমরা ফাঁস করেছ তাহলে কিন্তু হত্যা করা হবে, কোনো রকম ছাড় দেওয়া হবে না। স্বজনেরা সবাই কথা দিল, পরম নিকটজনের কাছেও ফাঁস করবে না। কিন্তু লক্ষ্য করা গেল যে রহস্যটি শাসক একটি বছর নিজের মনের মণিকোঠায় পুষে রেখেছিল তা তার পুরো রাজ্যের সকল জনগণের কাছে নিমেষেই পৌঁছে গেল।
শাসকের রহস্যের কথা এখন সবার মুখে মুখে। শাসক বুঝতে পারল যে তার নিকটজনেরা তার সঙ্গে খেয়ানত করেছে। এক বছর তো দূরের কথা, একটি দিনও তারা নিজেদের মধ্যে রহস্যের কথা ধরে রাখতে পারেনি। সুতরাং কথা ভঙ্গের দায়ে স্বজনদের সবাইকে জল্লাদের হাতে ন্যস্ত করার আদেশ দিল। স্বজনরা এবার কান্নাকাটি শুরু করে দিল এবং শাসকের কাছে ক্ষমা প্রার্থনা করতে শুরু করল। একজন বলল, শয়তানের প্ররোচনায় আমরা ভুল করে ফেলেছি, হা আমাদের ক্ষমা করে দাও, এরকম ভুল আর হবে না। শাসক বলল, চুপ করো, তোমরা শাস্তির কথা জেনেও কথা রাখনি, তোমাদের কথায় আর বিশ্বাস রাখা যায় না, তোমাদের শাস্তি অবশ্যম্ভাবী, ওই শাস্তি থেকে অন্যরাও শিক্ষা নেবে। এই বলে জল্লাদের দিকে তাকাল এবং আদেশ দিল সবাইকে হত্যা করার।
জল্লাদ তার কাজে এগিয়ে যাচ্ছিল, হঠাৎ এক বৃদ্ধ ওই স্বজন সমাবেশ থেকে শাসকের অনুমতি নিয়ে কিছু বলতে চাইল। অনুমতি পেয়ে সে বলল, কেন তুমি আমাদের হত্যা করতে চাও, তুমি তো নিজেও একই অপরাধের অপরাধী। শাসক ভুরু কুঁচকে বৃদ্ধকে বলল, কি বললে, আমিও অপরাধী, আমি কি অপরাধ করেছি, তোমরাই তো অঙ্গীকার ভঙ্গ করেছ। বৃদ্ধ বলল, হে মহান শাসক, তোমার অন্তর ছিল ওই রহস্যের ঝর্ণার উৎস মুখ, তুমি তার মুখ বন্ধ করোনি, নিজের সঙ্গে যে অঙ্গীকার তুমি করেছ তা ভঙ্গ করে অনেকের কাছে রহস্য প্রকাশ করে দিয়েছ, ওই ঝর্ণা তাই নদীতে পরিণত হয়েছে এবং নদীও পরিণত হয়েছে বন্যায়, এখন এই বন্যা ধারার গতি তুমি কি করে রোধ করবে।
শাসক বলল, কিন্তু আমি তো তোমাদের বিশ্বাস করেছিলাম, তোমরা আমার সবচেয়ে কাছের মানুষ ছিলে, তোমরা যে এরকম খেয়ানত করবে তা তো ভাবতেও পারিনি আমি। বৃদ্ধ বলল, প্রিয় শাসক, ধন সম্পদ রাখতে হয় ধনভাণ্ডারে আর রহস্য পুষে রাখতে হয় একান্তই নিজের কাছে, কথা যতক্ষণ পর্যন্ত না জিহ্বায় উচ্চারিত হয় এই ততক্ষণ তা মানুষের নিয়ন্ত্রণে থাকে, কিন্তু মুখ থেকে একবার বেরিয়ে গেলে তা আর বক্তার নিয়ন্ত্রণে থাকে না। শাসক শাসক এবার অপলক হয়ে ভাবতে লাগল, বুঝল ওই বৃদ্ধ যথার্থই বলেছে, সুতরাং যে রহস্য সে নিজের মাঝে নিজেই রাখতে পারল না, অন্যদের কাছে তা প্রত্যাশা করার সুযোগ কই। এরপর বলল, এই জ্ঞানী বৃদ্ধ যথার্থ বলেছে, আমি রহস্যের কথা তোমাদের বলে অন্যায় করেছি, ভুল আমারই, তোমাদের ক্ষমা করে দিলাম। তবে এখন থেকে তোমরা আর আমার নিকট জন্য কেবল ওই জ্ঞানী বৃদ্ধই আমার কাছে থাকবে, কেননা সে আমার দৃষ্টি খুলে দিয়েছে।
তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আশা করি বুঝতে পেরেছেন, হাতে আজ আর সময় নেই। যারা দীর্ঘ সময় ধরে গল্প ও প্রবাদের গল্পের আসরের সঙ্গে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে।
সে আসরেও আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না।
এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব থেকে ফিলিস্তিন ভূখণ্ড স্বাধীন করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া এবং লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ। স্বাধীনতার এই পরিকল্পনা নিয়ে দুই নেতা গত বছর আলোচনা করেন বলে বৈরুত থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা আল খাবার খবর দিয়েছে। পত্রিকাটির তথ্য অনুযায়ী, সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে গাজা উপত্যকার প্রতিরোধকারী সংগঠনগুলোর যে এগারো দিনের যুদ্ধ হয়েছে তা ওই পরিকল্পনার অংশ হিসেবেই হয়েছে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। লেবাননের সঙ্গে যে কোনো যুদ্ধ শুরু হলে তা গাজার চেয়ে অন্তত দশ গুণ ভয়াবহ হবে, ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বেনি গান্টসের স্বীকারোক্তি। ফিলিস্তিনের হামাস নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি এখন এক ঐতিহাসিক অবস্থানে রয়েছে। ভারতের বিজেপিকে অসভ্য ও বর্বর বলেছেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করতে কাজ শুরুর ঘোষণা। এবং ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না পাকিস্তান, ইমরান খান বলেছেন এটি করলে তা হবে কাশ্মীরবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। ¶¶